আমরা জানি যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে 2012 সালের মানবাধিকার রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং তাতে বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে মোটামুটি বিস্তারিত বিবরণ রয়েছে। আপনি দেখেছেন তো?
মোটামুটি দেখেছি।
আপনার মূল্যায়ন?
যে বিষয়টা আসলে এসছে তা সাথে কিছুটা হলো আমরা কিছুটা না অনেক একমত। ওখানে যে বিষয়গুলো আসছে হিউম্যান রাইটস ভায়োলেশনের ব্যাপারে, বিশেষ করে গুম, হত্যা, তারপরে হচ্ছে আপনার বাক স্বাধীনতার বিষয়গুলো আছে, সংবাদপত্রের স্বাধীনতার বিষয়গুলো আছে। যদি এইভাবে বলি যে হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার কখন লঙ্ঘন হয়, আমার যদি হ্যাঁ মানুষ হত্যা হতে পারে, গুম হতে পারে, কিন্তু তার অধিকার আছে, তার ফ্যামিলির অধিকার আছে, সেই জিনিসগুলো তাকে জানতে হবে। কেউ যদি গুম হয়ে যায় তাকে তার উদ্ধারের ব্যাপার করতে বা কি হয়েছিল সেই জানার অধিকারটুকু অন্তত তার ফ্যামিলি থাকে, আইনগত আশ্রয় লাভের অধিকার থাকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যারা একবার হারিয়ে যাচ্ছে তাদের কিন্তু অস্তিত্ব নেই এবং তাদের যে মামলা সে সম্পর্কে কোনো তদন্ত নেই কোনো বিষয়ে। অর্থাৎ এখানে বিশাল বড় হিউম্যান রাইটস এর ভায়োলেশন হচ্ছে। একই সঙ্গে পলিটিক্যাল যে বিষয়গুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্র, ওপেন অস্ত্র হাতে আঘাত করা হচ্ছে বা কাউকে রাজনৈতিক ভাবে কাউকে যদি করা হয়, প্রতিদ্বন্দ্বী ভাবা হয় সেটাকে করার জন্য, যেমন আমরা বিশ্বজিৎকে দেখেছি তাকে হত্যা করা হয়েছে, সে একটা নির্দোষ একটা ছেলে হত্যার মধ্যে পড়লো, অথচ তার বিচারটা কিন্তু আমরা স্পিডি ট্রায়ালে দেখছি না। তার মানে এখানে কিন্তু হিউম্যান রাইটস এর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় অংশ মানবাধিকার রক্ষার জন্য আইন সেই জায়গাটা কিন্তু এখানে গ্যাপ। সেজন্য মূল্যায়নের ক্ষেত্রে আমি বলবো যে মানবাধিকার সংরক্ষণ বলেন, সুশাসনের কথা বলেন, দুটো জিনিস খুব জরুরি। সেটা হচ্ছে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা এবং একই সঙ্গে বিচার ব্যবস্থার যে বিষয়টা আছে সেই বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি ত্বরান্বিত ভাবে মামলাগুলো নিষ্পত্তি হয় এবং অপরাধী যারা আছে তারা শাস্তি পাক। আমরা কিন্তু সেই জায়গাগুলোতে এখন অনেক দূরে। আর বাক স্বাধীনতা যদি বলে থাকেন, আমরা দেখতে পাচ্ছি যে কারো কারোর প্রতি বিশেষ করে হিউম্যান রাইটস যারা আমরা কাজ করছি তাদের পরে মানে অন্যভাবে কিন্তু ওয়াচ করা হয় আমাদের কাজকর্মে। আমাদের যেমন ধরেন এনজিও গুলোতে যদি বলা হয়, আমরা যদি কোনো কিছু অ্যাপিল করি যে আমাদের কাজের জন্য, আমাদের স্পেশাল কাজের জন্য, আমাদের তো ট্রান্সপারেন্ট থাকি সব এনজিও দেখা যায় সেখান থেকে কিন্তু আমরা ওখান থেকে আমরা কোনো পারমিশন পাচ্ছি না, বা আমরা দেখা যাচ্ছে যে অনেককে বেশ ভালো ওয়াচে রাখা হয়েছে যে তারা কি ধরনের আমরা কথা বলছি বা কি করছি। একই সঙ্গে শুধু হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে বলবো না, পলিটিক্যাল ভাবে যারা আছে বা বিশেষভাবে যারা কথা বলছে বিভিন্ন দিক থেকে, এই সব জায়গা থেকে একটা অস্থিরতা বিরাজ করছে। সুতরাং আমি মনে করি যে মূল্যায়নের ক্ষেত্রে এই দিকগুলা বিবেচনা করলে মানুষের যেটা শান্তি, স্বস্তি, মানুষের যে নিরাপত্তা এবং চলাফেরার স্বাধীনতা সবকিছু মিলে আমরা একটা অস্থিরতার মধ্যে বিরাজ করছি।
সরকার এক্ষেত্রে কতখানি কি করছেন এবং গোটা রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে এই বিষয়গুলোকে আরো কিভাবে পিছনের দিকে বা সামনের দিকে ঠেলে দিচ্ছে বলে আপনার মনে হয়?
আমরা সামনের দিকে আগাচ্ছি না, আমরা পিছনের দিকে যাচ্ছি। দুর্নীতির যদি কথা আসে, আমরা পদ্মা সেতু একটা এটা হয়তো বড় করে দেখা হয়েছে কিন্তু দুর্নীতি প্রতিটা স্তরে এখন দুর্নীতি ঢুকে গেছে। এখানে সরকারের যে কথাটা আসে আমার মনে হয় যে আমরা পুলিশ নির্ভর সরকার হয়ে গেছে। আমরা যদি পুলিশ হচ্ছে সরকারের একটা পার্ট, সরকারের একটা এজেন্সি, সেখানে সরকারের সমস্ত কিছু তারা হয়তো নিয়ন্ত্রণ করবে সরকার মাধ্যমে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা পুলিশ যা যা বলে বা পুলিশ যা যা করে সরকার সেগুলোকে সমর্থন করে যাচ্ছে, সেটা ভালো বা মন্দ হোক। হ্যাঁ, দেশের অনেক সময় আছে যে আইন প্রয়োগের সংস্থা নিরাপত্তার জন্য অনেকখানি অনেক কাজ করে থাকে। আমরা দেখেছি পুলিশকে অনেক সময় মারা হয়েছে এবং খুব অমানবিক ভাবে তার মাথা থেতলে দেওয়া হয়েছে, যেটা আমরা সমর্থন করি না। এটার একটাই কারণ হচ্ছে, তার মানে আমরা ধরে নিচ্ছি আইন প্রয়োগকারী সংস্থা যেমন একটা ঘটনা ঘটেছে এবং আইনের দেশের আইন বলে বা সুশাসন বলে কিছু আছে বলে আমাদের কাছে মনে হয় না। কারণ যখন আইন প্রয়োগকারী সংস্থার উপর আঘাত আনা হয় এবং অন্যভাবে তাদেরকে মারা হয়, তার মানে জনগণ বলে না যারাই মারুক না কেন, সেটা কিন্তু এক ধরনের প্রতিহিংসা, দেশের অবনতির একটা কাঠামো, আমরা পিছিয়ে যাওয়ার একটা দিক নির্দেশনা করে।
বিশ্বের সর্বত্রই প্রায়, আরো বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এবং আরো বিশেষ করে বাংলাদেশে, আপনি কি মনে করেন যে সাধারণ মানুষ, বিচার প্রার্থী যারা, তারা বর্তমান পরিস্থিতিতে অসহায় বোধ করছেন?
সব জায়গায় যেমন আপনি বললেন যে তেমন বাংলাদেশেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এরা কোথাও যেতে পারছে না, মুখ করতে পারছে না। এবং আমি মনে করি যে তারা কষ্ট পাচ্ছে সেটা যেমন এটা ঠিক সত্যি, এবং তারা অর্থনৈতিক ভাবে যেমন তারা ধ্বংসের মুখে যাচ্ছে, আর আমি একজন আইনজীবী হিসাবে আসলে আমিও অসহায়ত্ব বোধ করছি।
জি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।